গল্প মিলে ঠিক আপনার গল্পের প্লেলিস্ট।
তুই
নিজেই তো রাজি হয়েছিলি, হসনি? লোভ তো তোরও কম না।
কি বললে, কি বললে? আমি লোভী? হ্যাঁ
হ্যাঁ লোভী।
গপ্প মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা কাশীনাথের জন্মান্তর। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। প্রায় 150 আগেকার কথা, তখন কলকাতার বাঙালি সমাজে নানা রকম পরিবর্তন শুরু হয়েছে, কিন্তু তার কোনো লক্ষণ রাঘবপুর গ্রামে দেখা দেয়নি। কাশীনাথ সার্বভৌম সেই গ্রামের সমাজপতি, দিগ্গজ পণ্ডিত। যেমন তাঁর শাস্ত্রজ্ঞান, তেমনই বিষয় বুদ্ধি। তাঁর সন্তানরা কলকাতা, হুগলি, বর্ধমান, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ প্রভৃতি নানা স্থানে ছড়িয়ে আছে, কিন্তু তিনি নিজে তাঁর গ্রামেই থাকেন, জমিদারি দেখেন, তেজারতি আর দেবসেবা করেন, আর একটি টোল মানে পাঠশালাও চালান। একদিন শেষ রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, তাঁর ইষ্ট দেবী মা কালী আবির্ভূত হয়ে বলছেন,
বৎস কাশীনাথ, তোমার বয়স শত বর্ষ অতিক্রম করেছে, তুমি সুদীর্ঘকাল ইহলোকের সুখ দুঃখ ভোগ করেছ, আর কেন, এখন দেহ রক্ষা করো।
কাশীনাথ বললেন,
মা, মা গো, এখন তো মরতে পারবো না, আমার যে ভজা সংসার মা, চতুর্থ পক্ষের স্ত্রী এখনো বেঁচে আছেন, 18টি পুত্র কন্যা, ছেলের আর মেয়ের ঘর মিলিয়ে 125টি নাতি নাতনি, সেই সব নাতি নাতনি ছেলে মেয়ে মিলিয়ে বোধ হয় 1000খানিক জন্মেছিল, তাদের অনেকে মরেছে কিন্তু এখনো প্রচুর জীবিত আছে মা। তাছাড়া 20 শিষ্য আমার পাঠশালায় পড়ে, আমি তাদের পালন করি, শিক্ষাও দিই, তা এই সব স্নেহ ভাজনদের ত্যাগ করা ভীষণ কষ্টকর মা। তোমার জন্য একটা বড় মন্দির নির্মাণের সংকল্প করেছি, তাও উদযাপন করতে হবে, কলকাতার ওই সব ইংরেজি অনাচার যদি একবার এই গ্রামে প্রবেশ করে, তবে আমাকেই তো আটকাতে হবে, সেটা আমার ছেলেদের দিয়ে কিচ্ছু হবে না, তারা স্বার্থপর, নিজেদের ধান্দা নিয়েই ব্যস্ত, বয়স বেশি হলেও মা তোমার কৃপায় আমার শরীর কিন্তু এখনো শক্তই আছে, অতএব কৃপা করে এই আরো 10 বছর আমাকে বাঁচতে দাও মা।
মা কালী ভুরু কুঁচকে অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে কাশীনাথ সার্বভৌমের চতুর্থ পক্ষের পত্নী রাশেশ্বরী বললেন,
ওগো শোনো, আজ যে তোমার ছেলের 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 3 আর মেয়ের ছেলের ছেলের 5 অন্নপ্রাশন, তার হুঁশ আছে? তুমি চট করে সিনানানি সেরে এসো, তোমাকেই তো হোমযজ্ঞ করতে হবে।
গঙ্গায় স্নান করে এসে কাতর কণ্ঠে কাশীনাথ বললেন,
গিন্নে সর্বনাশ হয়েছে, গিন্নি সর্বনাশ হয়েছে, কাল সর্প আমাকে দংশন করেছে, আমার মৃত্যু আসন্ন, গিন্নি মা করাল বদনি, কি করলে মা, সংকল্পিত কর্ম শেষ না হতেই আমাকে পরলোকে পাঠাচ্ছ, আমি আমি যে আরো দশটা বছর বাঁচতে চেয়েছিলাম।
শাস্ত্রে বলে, যার যেমন ভাবনা তার তেমনই সিদ্ধি লাভ হয়। কাশীনাথ যদি শ্রীরামপুরের পাদ্রীদের কবলে পড়ে খ্রিস্টান হতেন, তবে মৃত্যুর পর শেষ বিচারের প্রতীক্ষায় তাকে বেশ কিছুকাল হাইবারনেশনে থাকতে হতো, সরীসৃপ যেমন শীতকালে থাকে। কিন্তু ভাগ্যক্রমে তিনি অতি নিষ্ঠাবান হিন্দু ছিলেন, সেজন্য তাঁর পারলৌকিক পরিণাম অবিলম্বে সংঘটিত হল। মৃত্যুর পরেই কাশীনাথ উপলব্ধি করলেন, তিনি সূক্ষ্ম শরীর ধারণ করে শূন্যে অবস্থান করছেন। তাঁর প্রাণহীন দেহ উঠোনে তুলসী মঞ্চের সামনে পড়ে আছে। তাঁর স্ত্রী আর আত্মীয় স্বজনেরা চারদিকে বিলাপ করছেন, প্রতিবেশীরা বলছেন,
আহারে এত বড় মানে এই বুড়ো মানুষটা চলে গেল, এ যেন এক ইন্দ্রপতন।
ইন্দ্রপতন নয়, এ হলো বৃদ্ধ পতন।
এসব দেখতে দেখতে কাশীনাথ দক্ষিণ দিক দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে জম লোকে পৌঁছে গেলেন। যমরাজ বললেন,
এসো হে কাশীনাথ, তোমার সুকৃতি দুষ্কৃতির বিচার হিসেব নিকেশ আর সেই মতো সব ব্যবস্থা আমি করে রেখেছি, সংক্ষেপে বলছি শোন। পুণ্য কর্মের তুলনায় তোমার পাপ কর্ম অল্প, রামগতি ভট্টাচার্যের জমি কিছুটা তুমি অন্যায়ভাবে দখল করেছিলে, তিনবার আদালতে মিথ্যা হলফ করেছিলে, প্রথম মাঝ বয়সে বন্ধু পত্নী ও কয়েকজন বিবাহিত নারীর প্রতি কুদৃষ্টিপাত করেছিলে, ইঁদুরের মতো অজস্র সন্তান উৎপাদন করেছিলে, শেষ দিন পর্যন্ত বিষয় চিন্তায় মগ্ন ছিলে, এছাড়া আর যা করেছ সবই সৎ কার্য। দুষ্কৃতির জন্য তুমি 50 বছর নরকবাস করবে আর পুণ্যকর্মের ফলস্বরূপ 100 বছর স্বর্গ আবাস করবে। আচ্ছা এখন যাও, কর্মফল ভোগ করো গিয়ে।
নির্দিষ্টকাল নরক ভোগ আর স্বর্গভোগের শেষে কাশীনাথ আবার যমরাজের বাড়িতে এসে উপস্থিত হলেন। যমরাজ বললেন,
ওহে কাশীনাথ, তোমার প্রাক্তন কর্মের ফল ভোগ শেষ হয়েছে, এখন তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে, বিধাতা তোমার উপর প্রসন্ন, তুমি এবার পুনরায় জন্মগ্রহণ করতে পারবে। বলো কি প্রকার জন্ম চাও, ধনী বণিকের বংশধর হয়ে না দরিদ্র জ্ঞানী ধর্মাত্মার পুত্র রূপে?
কাশীনাথ উত্তর দিলেন,
ধর্মরাজ, মৃত্যুকালে আমার অনেক কামনা অতৃপ্ত ছিল, দয়া করে এই ব্যবস্থা করুন যাতে আমার বর্তমান বংশধরের ঘরেই আমি ফিরে যেতে পারি, আমার পুত্রের পুত্রের পুত্র।
পুত্রের পুত্র মানে শ্রীমান ভবানীচরণ আমার অতিশয় স্নেহভাজন ছিল, তারই সন্তান করে আমাকে ধরাধামে পাঠান।
কি বলছো হে কাশীনাথ, জীবিতকালেই তুমি পাঁচ পুরুষ পর্যন্ত দেখেছিলে, তোমার মৃত্যুর পর 150 বছর কেটে গেছে, তাতে আরো 6 পুরুষ হয়েছে, এখন যে বংশধর তার সঙ্গে তোমার কতটুকু সম্পর্ক, তার পুত্র হয়ে জন্মালে তোমার কি লাভ হবে, আরো তো ভালো ভালো বংশ আছে।
প্রভু দয়া করে সেই 6 পুরুষের ঘরেই আমাকে পাঠিয়ে দিন, এই ব্যবধান যতই থাকুক সে আমার তথা শ্রীমান ভবানীচরণের সন্তান, অতীব স্নেহের পাত্র, তাকে দেখবার জন্য আমি উৎকণ্ঠিত হয়ে আছি।
আরে তুমি তাকে চিনবে কি করে, তোমার বর্তমান স্মৃতি তো থাকবে না, জ্ঞানহীন ক্ষুদ্র শিশু রূপে জন্ম নিয়ে তুমি ক্রমে ক্রমে বড় হবে, জ্ঞান অর্জন করবে, কিন্তু গত জন্মের সঙ্গে তোমার নবজীবনের যোগ থাকবে না।
প্রভু দয়া করে আমার এই প্রার্থনাটি মঞ্জুর করুন, নারী গর্ভে 9 মাস 10 দিন বাস করার পর শিশু রূপে ভূমিষ্ঠ হতে আমি চাই না, জ্ঞানবান জাতিস্বর করেই আমাকে পাঠিয়ে দিন।
বলে
মানে আমি শিশু হয়ে জন্মাতে চাই না।
মরবার সময় তোমার বয়স 100 বছরের কিছু বেশি ছিল, তুমি কি সেই বয়স নিয়েই জন্মাতে চাও নাকি?
আগে না, জরা জীর্ণ স্থবির হয়ে যদি পৃথিবীতে যাই তবে নতুন জন্ম কদিনই বা ভোগ করব, আমাকে বরং 25-30 বছরের যুবক করে পাঠিয়ে দিন।
তোমার প্রার্থনা তো অতি অদ্ভুত, গর্ভবাস করবে না, যুবক রূপে নবজন্ম লাভ করবে, আগের স্মৃতিও থাকবে, বর্তমান বংশধরের ঘরে অকস্মাত অবতীর্ণ হবে, এই তোমার ইচ্ছে তো?
আগে হ্যাঁ।
আচ্ছা তাই হবে, দেখাই যাক এর ফল কি হয়। এই তোমার গোত্র কি?
ভরদ্বাজ।
যমরাজ কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে রইলেন, তারপর বললেন,
ধরাধামে অনেক সামাজিক পরিবর্তন হয়েছে, তুমি যদি স্বাভাবিক নিয়মে শিশু রূপে ভূমিষ্ঠ হতে তাহলে ধীরে ধীরে বর্তমান অবস্থায় অভ্যস্ত হয়ে যেতে, কিন্তু তোমার বয়স এখন 30 হয়, সমাজে হঠাৎ অবতরণের ফলে সংকটে পড়বে, তোমার অসুবিধে যাতে অত্যাধিক না হয় তার জন্য আমি যথাযথ ব্যবস্থা করছি।
এরপর যমরাজ তার এক অনুচরকে বললেন,
ওরে কে আছিস?
আগে যমরাজ,
আজ দ্বিপ্রহর রাতে এই জীবাত্মা 30 বছরের যুবক রূপে ধরাধামে ফিরে যাবে, একে পশ্চিমবঙ্গের আধুনিক ভাষা শিখিয়ে দাও, সেই সঙ্গে কিছু অপভ্রষ্ট ইংরেজি আর হিন্দিও, বর্তমান কালের উপযুক্ত পরিচ্ছদ, নিতান্ত প্রয়োজনীয় অন্যান্য বস্তু এবং প্রচুর অর্থ একে দেবে, একটি নিষ্ক্রান্তি বটিকাও দেবে, তারপর কলকাতা নগরীতে নিয়ে গিয়ে শ্রী মধুসূদন রোডে 3 নম্বর বাড়ির ফটকের সামনে একে সুপ্ত অবস্থায় রেখে দেবে। ওই কাশীনাথ, তোমার বংশধর চক্রধর মুখুজ্জের কাছে তোমাকে পাঠাচ্ছি, তোমার পূর্ব নামই বজায় থাকবে, যদি দেখো যে বর্তমান সমাজ ব্যবস্থা তোমার পক্ষে কষ্টকর, কিছুতেই তুমি সইতে পারছ না, তবে নিষ্ক্রান্তি বটিকাটি খেও, তাহলে তৎক্ষণাৎ জমলুকে ফিরে আসবে এবং অবিলম্বে পুনর্বার সনাতন রীতিতে জন্মগ্রহণ করবে শিশু হয়ে। যা।
চক্রধর মুখুজ্জে ধনী লোক, বাস্তু বিবর্ধন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর, 3 নম্বর শ্রী মধুসূদন রোডে তার প্রকাণ্ড বাড়ি। সকাল 8টার আগে তিনি বিছানা ছেড়ে ওঠেন না, কিন্তু আজ ভোরবেলায় তাঁর স্ত্রী স্বরূপা ঠেলা দিয়ে তাঁর ঘুম ভাঙিয়ে দিলেন।
এই ওঠো, ওঠো না,
চক্রধর জিজ্ঞেস করলেন।
কি হয়েছে?
নিচে গোলমাল হচ্ছে, শুনতে পাচ্ছ না? বারান্দায় দাঁড়িয়ে খোঁজ নাও কি হয়েছে, আমার বাপু ভয় করছে।
সত্যি বাবা?
চক্রধর বারান্দা থেকে দেখলেন গেটের সামনে অনেক লোক জমা হয়ে কি যেন বলছে।
এটাকে একে আগে কখনো তো দেখেছি বলে মনে হয় না,
চক্রধর প্রশ্ন করলেন।
কি হয়েছে লাল বাহাদুর?
দারোয়ান লাল বাহাদুর বলল,
কে একজন বাবু ফটকের সামনে রাস্তার উপর পড়ে আছে, এ বেঁচে আছে কি মরে গেছে বোঝা যাচ্ছে না।
নেমে এসে চক্রধর দেখলেন তার বাড়ির ফটকের ঠিক বাইরে একটা চামড়ার ব্যাগ মাথায় দিয়ে এক আগন্তুক বেহুশ হয়ে শুয়ে আছে। বারকতক জোর ঠেলা দিতেই লোকটি মিটমিট করে তাকালো, তারপর আস্তে আস্তে উঠে হাই তুলে তুড়ি দিয়ে বলল,
তারা ব্রহ্মময়ী করাল বদনী কোথায় আনলে মা?
চক্রধর বললেন,
কে হে তুমি? এখন নেশা ছুটেছে? কি খেয়েছিলে, মদ না আফিম?
আমি শ্রী কাশীনাথ মুখোপাধ্যায় সার্বভৌম, আবার এসে পৌঁছেছি। তুমি চক্রধর তাই তো? শ্রীমান ভবানীচরণের বংশধর? আহা, কত বড়টি হয়েছে। ঘরে চলো বাবাজি, সব কথা বলছি।
কাশীনাথের আত্মকথা শুনে চক্রধর স্থির করলেন লোকটা নেশাখোর নয়, মিথ্যেবাদী জোচ্চোরও নয়, কিন্তু এর মাথা খারাপ। প্রশ্ন করলেন,
তা তোমার ওই ব্যাগে কি আছে?
তা তো জানি না, তুমি খুলে দেখো। এই যে, এই আমার পৈতেতে চাবি বাঁধা রয়েছে, না খুলে না।
চক্রধর ব্যাগ খুললেন, গোটা কতক ধুতি গেঞ্জি পাঞ্জাবি, একটা চাদর, একজোড়া চটি, একটা গামছা, আয়না, চিরুনি ইত্যাদি, নিচে একটা পোর্টফোলিও। সেটা খুলে চক্রধর আশ্চর্য হয়ে দেখলেন প্রায় 5 লাখ টাকার গভর্নমেন্ট কাগজ এবং ভালো ভালো শেয়ার, নগদ 2000 টাকার নোট আর 10 টাকার আধুলি সিকি আনি ইত্যাদি।
ও বাবা, এসব তো তোমারই নামে দেখছি, কি করে পেলে?
কিছুই জানি না বাবাজি, সবই জগদম্বার লীলা আর যমরাজের ব্যবস্থা।
চক্রধর অনেকক্ষণ ভাবলেন, লোকটি পাগল হলেও গুছিয়ে কথা বলে, একে হাত ছাড়া করা চলবে না, বাড়িতেই রাখতে হবে, চিকিৎসাও করাতে হবে। বয়স তো বেশি নয়, বড়জো 30। তাঁর একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু তাঁর ভাইঝি তো রয়েছে। এই কাশীনাথের সঙ্গে বিয়ে দিলে সেই বাপ মা মরা মেয়েটার একটা চমৎকার গতি হয়ে যায়। 5 লাখ টাকার ইনভেস্টমেন্ট কি সোজা কথা? ইস, লোকটা যদি 3 বছর আগে আসতো তাহলে চক্রধর নিজের মেয়ের সঙ্গেই বিয়ে দিতেন। চক্রধর বললেন,
শোনো হে কাশীনাথ, তুমি আমার পূর্বপুরুষ হলেও আপাতত আমার চাইতে অনেক ছোট, আর তা তোমার বয়স বোধহয় 30 হবে, আর আমার হলো গে 60। তোমার ইতিহাস তো আমি জানলুম, কিন্তু আর কাউকে বলো না, লোকে তোমাকে পাগল ভাববে, লোকে জানবে তুমি আমার জ্ঞাতি। ছেলেবেলায় তোমাদের পাড়া গাঁ থেকে এক সন্ন্যাসীর সঙ্গে পালিয়েছিলে, এখন সন্ন্যাসে অরুচি হওয়ায় আমার আশ্রয়ে এসেছ। তুমি আমাকে বলবে কাকা বাবু, আমি তোমাকে বলবো কাশী বাবাজি। তোমার সম্পত্তির কথা খবরদার কাউকে বলবে না, বুঝলে?
হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু তোমার বাড়িতে আমি থাকবো কি করে? তুমি তো দেখছি একেবারে ম্লেচ্ছ হয়ে গেছো, পেঁয়াজের গন্ধ পাচ্ছি, পাশের জমিতে মুরগি চড়ছে। এক বয়স্ক মহিলাকে দেখলুম চটি জুতো পরে চটাং চটাং করে সিঁড়ি দিয়ে নেমে এলো, ঘুমটা নেই, প্যাট প্যাট করে আমার দিকে চাইল। ইস,
আস্তে আস্তে, উনি তোমার কাকিমা।
ও তা বেশ, কিন্তু তা বলে স্ত্রীলোক জুতো পরে কেন? কলিযুগ, কলিযুগ।
ঠিক বলেছো বাবাজি, ঘোর কলি। এই কলিযুগের সঙ্গেই তোমাকে মানিয়ে চলতে হবে।
হ্যাঁ শোনো বাপু, আমি কিন্তু নিজের রান্না নিজেই করব, আর আমার থাকবার আলাদা ব্যবস্থা করে দাও।
বেশ তো, আমার বাড়ির নিচের তলায় পূর্ব দিকের অংশে তুমি থাকবে, একেবারে আলাদা নিরিবিলি। চন্দনা, ও চন্দনা!
একটি মেয়ে ঘরে এলো। চক্রধর বললেন,
এটি আমার ভাইজি। আরে প্রণাম কর রে, প্রণাম কর। ইনি তোর কাশি দাদা, দূর সম্পর্কে আমার ভাইপো।
চন্দনা প্রণাম করে চলে গেল। কাশীনাথ বললেন,
তোমাদের কাণ্ড আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটার মাথায় সিঁদুর নেই কেন? কপাল পুড়েছে নাকি?
না 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 না, ওর বিয়েই হয়নি, বিয়ে পাশ করেছে। খুব ভালো মেয়ে।
হ্যাঁ দুগ্গা দুগ্গা, এত বড় ধাড়ি মেয়ের বিয়ে হয়নি, কি সব যে দেখতে হচ্ছে।
আচ্ছা কাশীনাথ, তোমার বিয়ে করার ইচ্ছে আছে তো?
হ্যাঁ আছে বই কি, একজন ভালো ঘটক লাগাও।
আমার ভাইজি, এই চন্দনাকে বিয়ে করো না।
তুমি উন্মাদ হলে নাকি চক্রধর? এক গোত্রে বিয়ে হবে কি করে? তাছাড়া ওরকম বেয়ারা স্ত্রী আমার পোষাবে না। সদ্বংশে লজ্জাবতী নিষ্ঠাবতী মেয়ে চাই, বিদ্যার দরকার নেই। রান্না আর ঘরকন্যার সব কাজ জানবে, ব্রত পালন করবে। তোমার গিন্নি আর ভাইজির মতন ধিঙ্গি হলে চলবে না।
মুশকিলে ফেললে কাশীনাথ। তুমি যেরকম পাত্রী চাও তেমন মেয়ে ভদ্র ঘরে আজকাল লোপ পেয়েছে। আচ্ছা যতটা সম্ভব তোমার পছন্দ সেই পাত্রীর জন্য আমি চেষ্টা করব। আপাতত তুমি স্নান আর সন্ধ্যাহ্নিক সেরে খাওয়া দাওয়া করো।
চক্রধর মুকুজ্জে ভাবতে লাগলেন, লোকটা পাগল, কিন্তু কথাবার্তা অসংলগ্ন নয়। সেকেলে মতিগতি হলেও বুদ্ধিমান বলা চলে। আশ্চর্য ব্যাপার, কাশীনাথ অত টাকা পেল কোথা থেকে? যাই হোক, ওকে আটকে রাখতে হবে। সম্পত্তি যাতে তার কাছেই গচ্ছিত রাখে তার ব্যবস্থা করতে হবে। চন্দনার সঙ্গে বিয়ে হলে খাসা হতো, একেবারে তার হাতের মুঠোয় এসে পড়ত। ওর পছন্দ মতো পাত্রীই বা পায় কোথায়? সে গেলে নিষ্ঠাবতী মেয়ে হবে, পাগল স্বামীকে সামলাবে, আবার তাঁর বসে চলবে। হঠাৎ চক্রধরের মাথায় একটা বুদ্ধি এল। আচ্ছা গয়েশ্বরীর সঙ্গে বিয়ে দিলে হয় না? তার তো খুব নিষ্ঠা আর আচার বিচার, বুদ্ধি খুব, চক্রধরকে খাতিরও করে, সব বিষয়ে মতও নেয়। টাকার লোভে কাশীনাথকে বিয়ে করতে হয়তো রাজিও হয়ে যাবে, কিন্তু বয়সের তফাতটা যে বড্ড বেশি। গয়েশ্বরী সম্পর্কে চক্রধরের ভাগ্নি, জেঠতুতো বোনের মেয়ে, বয়স প্রায় ৫০ হলেও এখনো তিনি কুমারী। বাপ মা অল্প বয়সে মারা গেলে চক্রধরই অভিভাবক হয়েছিলেন, কিন্তু তাকে ভাগ্নির তত্ত্বাবধান বেশি দিন করতে হয়নি। গয়েশ্বরী অসাধারণ মহিলা, অল্প লেখা পড়া আর নানা রকম শিল্পকর্ম শিখেই তিনি স্বাবলম্বিনী হলেন। তাঁর নারী বস্ত্রশালা খুব লাভের ব্যবসা। ৫ জন উদ্বাস্তু মেয়ে আর ২ জন দর্জি গয়েশ্বরীর দোকানে কাজ করে। ৩টে সেলাইয়ের কল চলে, খদ্দেরের খুব ভিড়। চক্রধর অনেকবার ভাগ্নির বিয়ে দেবার চেষ্টা করেছেন, কিন্তু গয়েশ্বরী বলেছেন,
ওসব হবে না, আমি কত কষ্ট করে ব্যবসাটি খাড়া করেছি, আর এখন একটা উটকো মিন শেষে কদ্দামি করবে, তা আমি সইব না।
চক্রধর স্থির করলেন, খুব সাবধানে কথাটা পাত্র আর পাত্রীর কাছে পারতে হবে। দৈবক্রমে ৪ দিন পরেই কাশীনাথ আর গয়েশ্বরীর একটা সংঘর্ষ হয়ে গেল। চক্রধরের বাড়ির একতলায় পূর্ব দিকের অংশে কাশীনাথ আলাদা বাস করতে লাগলেন। তিনি নিজেই রান্না করে খান। চক্রধরের একজন পুরনো চাকর তার ফরমাশ খাটে। একদিন সকালবেলা প্রাতকৃত্য সেরে কাশীনাথ গড়িয়াহাট মার্কেটে বাজার করতে গেছেন। জামাই ষষ্ঠীর জন্য সেদিন বাজারে খুব ভিড়।
এই বেগুন কত করে?
একশের বারো আনা।
কত?
একশের বেগুন বারো আনা?
কাশীনাথ অত্যন্ত বিরক্ত হয়ে ভাবছিলেন, এ যে ঘোর কলি, বারো আনা সের বেগুন! সব জিনিসই অগ্নিমূল্য, দেশে মন্বন্তর হয়েছে নাকি? কাশীনাথ দুটো কাঁচকলা কিনবেন বলে ভিড়ের মধ্যে সাবধানে এগোচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে গয়েশ্বরীর সঙ্গে তাঁর কোলিশন হল। কাশীনাথের অপরাধ নেই, তিনি রোগা বেঁটে মানুষ, পিছনের ভিড়ে ঠেলা সামলাতে না পেরে সামনের দিকে পড়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় গয়েশ্বরী উল্টো দিক থেকে আসছিলেন। গয়েশ্বরীর চেহারা বেশ ভারীর দিকেই, তাই কাশীনাথের ধাক্কায় গয়েশ্বরী পড়ে গেলেন না, কিন্তু রেগে গেলেন।
মরণ, আই ছোড়া, বলি নেশা করেছিস নাকি রে? হ্যাঁ, ভদ্রলোকের মেয়ের গায়ে ঢলে পড়িস, এত দূর আসপদ্দা!
ক্ষমা করবেন ঠাকুরন, ভিড়ের চাপে এমন হলো, আমি ইচ্ছে করে অপরাধ করিনি।
100 বার অপরাধ করেছিস রে হতভাগা বেহায়া বজ্জাত!
এক দল লোক গয়েশ্বরীর পক্ষ নিয়ে এবং আর এক দল লোক কাশীনাথের হয়ে তুমুল ঝগড়া আরম্ভ করল। গয়েশ্বরীকে অনেকেই চেনে। একজন টিকিধারী পুরুত ঠাকুর বললেন,
ও গয়া দিদি, এই ব্যাপারটি তো সোজা নয়, তোমাকে প্রায়শ্চিত্তি করতে হবে।
ওয়া মাগো, এই কিসের প্রায়শ্চিত্তি গো?
চার পাঁচ জন চিৎকার করে বলতে লাগলো,
নিশ্চয় নিশ্চয়, তুমি লোকটা কে? পাড়া থেকে এসছো বুঝি?
ধাক্কা লাগাবার আর মানুষ পেলে না? গয়েশ্বরী দেবীর গায়ে ঢলে পড়লে কোন আক্কে? একটু বারবার 50 টাকা।
ঠিক এই সময় চক্রধরের চাকর এসে পড়ায় কাশীনাথ বেঁচে গেলেন। পুরুত ঠাকুর বললেন,
তা বেশ তো, গয়া দিদি আর এই কাশীনাথ ছোকরা দুজনেই যখন চক্রধর বাবুর আপনার লোক, তখন তিনি একটা মীমাংসা করবেন।
চক্রধর মুখুজ্জে বেশ ভালো বোঝেন যে তপ্ত অবস্থায় ঘা দিলেই লোহার সঙ্গে লোহা জুড়ে যায়। তিনি দেরি না করে প্রথমে তার ভাগ্নিকে প্রস্তাবটি জানালেন। গয়েশ্বরী আশ্চর্য হয়ে বললেন,
ও মা, তোমার মাথা খারাপ হয়েছে নাকি মামা?
চক্রধর সবিস্তারে জানালেন যে লোকটা বাতিগ্রস্ত হলেও ভালো মানুষ, সহজেই পোষ মানবে, আর তার বিস্তর টাকাও আছে। বয়স কম তাতে হয়েছে কি? আজকাল ওসব কেউ ধরে না। গয়েশ্বরী অতি বুদ্ধিমতী মহিলা, মামার প্রস্তাবটি সহজেই তার মনে ধরল। শেষে বললেন,
তা ও ছোড়া যদি রাজি হয়, আমার আর আপত্তি কি? লোকে কি বলবে তা আমি গ্রাহ্যও করি না।
কাশীনাথ কিন্তু অত সহজে বাগ মানলেন না।
কি পাগলের মতন বলছো চক্রধর কাকা, গয়েশ্বরীর বয়স যে আমার প্রায় ডবল। সেকালে কুলীন কন্যার অমন বিবাহ হতো বটে, কিন্তু আমি তো পেশাদার পানিগ্রাহী নই।
শোনো শোনো শোনো, ভালো করে সব দিক ভেবে দেখো বাবাজি। মেয়েটি অতি নিষ্ঠাবতী, সব রকম বার ব্রত পালন করে, মায়া আমরা ষষ্ঠী পর্যন্ত। দর্জির দোকান চালায় বটে, কিন্তু ওর চালচলন তোমারই মতন সেকেলে। দোকানটা তোমারই হাতে আসবে, তোমার আয় বেড়ে যাবে।
কিন্তু বয়সের যে আকাশ পাতাল তফাত!
খুব ঠিক কথা, কিন্তু তোমার ইতিহাস যা বলেছ তাতে তোমার আসল বয়স এখন 250-এর বেশি, আর গয়েশ্বরীর মোটে 49। তোমার তুলনায় ও তো খুকি। আরো বুঝে দেখো, তোমার শরীরটাই জোয়ান, কিন্তু মনটা 2 সেঞ্চুরি পিছিয়ে আছে। গয়েশ্বরীর সঙ্গে তোমার মনের মিল সহজেই হবে। আরও একটা কথা, আধুনিক পণ্ডিতরা বলেন মেয়েদের পূর্ণ যৌবন হয় পঞ্চাশের পরে। এখনকার পঞ্চাশের কাছে তোমাদের সেকেলে সরসি টরসি দাঁড়াতেই পারে না।
চক্রধরের যুক্তি শুনে কাশীনাথ ধীরে ধীরে বসে এলেন। একটু চিন্তা করে বললেন,
আমি যখন মারা গেছিলাম তখন আমার চতুর্থ পক্ষের স্ত্রী রাসেশ্বরীর বয়স ছিল তোমার ভাগ্নি গয়েশ্বরীর মতো। এখন মনে হচ্ছে রাসেশ্বরী কয়েশ্বরী হয়ে ফিরে এসেছে। আচ্ছা ঠিক আছে, ঘটক লাগাও।
আরে ঘটক লাগানোর কি আছে, আমি তো ঘটক। গয়েশ্বরীর সঙ্গে আমার কথা হয়েছে, সে রাজি আছে। এখন পাকা দেখাটা হয়ে গেলেই বিবাহ হতে পারবে। আজ বিকেলবেলা তুমি তার বাড়িতে গিয়ে তার সঙ্গে আলাপ করো।
তোমার উপস্থিত থাকা চাই চক্রকাকা।
আরে না, তা হয় না, তোমরা দুজনে আলাপ করবে।
কাশীনাথকে দেখে গয়েশ্বরী একটু হেসে বললেন,
কি হে ছোকরা, আমাকে মনে ধরেছে তো?
কাশীনাথ নীরবে উপরে নিচে মাথা নেড়ে সম্মতি জানালেন।
তোমার নাকি 5 লাখ টাকা আছে? শোনো কর্তা, বিয়েটা চুকে গেলেই সব টাকা আমার হাতে দেবে। তুমি যেরকম ন্যালাখ্যাপা মানুষ, তোমার হাতে টাকা থাকলে গেছি আর কি, লোকে সব ঠকিয়ে নেবে। আমার মামা বাবুটিকেও আমি বিশ্বাস করি না বাপ।
কাশীনাথ বললেন,
ভয় নেই গয়েশ্বরী ঠাকুরন, আমাকে ঠকাতে পারে এমন মানুষ ভূ ভারতে নেই। যা মতলব করেছি বলি শোনো, মেয়ে ছেলে দোকানদারি ভালো নয়, বিয়ের পর তোমার দোকানটা বেচে দেব, তার টাকা আর আমার যা আছে তা দিয়ে তেজারতি করব। চক্রকাকা বলেন আজকাল জমিদারি কেনা যায় না, তোমার কোনো অভাব রাখবো না, এক গা গয়না গড়িয়ে দেব। এই কলকাতা হচ্ছে অসুরের শহর, ভয়ঙ্কর জায়গা, আমরা বরং রাঘবপুর গ্রামে গিয়ে বাস করব। বাড়ি বাগান পুকুর গোয়াল সব হবে, একটা একটা দেব মন্দির আর পাঠশালাও হবে।
মরি 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 মরি, কি মতলব ঠাউরেছো ঠাকুর মশাই, বলে পাগল কি আর গাছে ফলাকা, তুমি একটি আস্ত উন্মাদ পাগল। শোনো হে চক্রা, তোমার স্ত্রী হলেও আমি বয়সে বড়, গুরুজন আমার হেফাজতেই তুমি থাকবে, আমার বশেই তোমাকে চলতে হবে।
কাশীনাথ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন, তারপর,
তারা ব্রহ্মময়ী রক্ষা করো মা, তারা ব্রহ্মময়ী রক্ষা করো মা, তারা ব্রহ্মময়ী রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো মা।
সন্ধের আহ্নিকের পর কাশীনাথ ইষ্ট দেবীকে নিজের অবস্থা নিবেদন করলেন।
হে কি বিপদে ফেললে মা, তোমারই বা দোষ কি, নিজের কুবুদ্ধিরই ফল ভোগ করছি। পৃথিবীতে কলি যে এত প্রবল হয়েছে তা তো ভাবতে পারিনি। ব্রাহ্মণের বাড়ি বাবুর্চি রাজছে, মুরগি চড়ছে, বুড়িরা জুতো পরে খটমটিয়ে চলছে, ধাড়িমেরা স্কুলে যাচ্ছে, ছোট লোকের আসপর্দা বেড়ে গেছে, ব্রাহ্মণকে গ্রাহ্য করে না, সামনেই বিড়ি খায়। এখানে জাত ধর্ম কিছুই রক্ষা পাবে না। ওই গয়েশ্বরী একটি ভয়ঙ্করী, ওকে বিয়ে করলে আমার নরক ভোগের আর বাকি থাকবে না। আর ওই চক্রধর একটা পাষণ্ড কুলাঙ্গার, আমার বংশধর হতেই পারে না, যমরাজ নিশ্চয়ই ভুল করে ওর কাছে আমাকে পাঠিয়েছেন। কালী কালী কৈবল্য দায়িনী, উপায় বাতলাও মা, মাগো মা, কিছু একটা উপায় বাতলাও মা, মাগো মা।
শেষ রাত্রে কাশীনাথ স্বপ্ন দেখলেন তার ইষ্টদেবী আবির্ভূত হয়ে হাত নেড়ে বলছেন,
সরে পড়ো কাশীনাথ, সরে পড়ো।
তখনই কাশীনাথের ঘুম ভেঙে গেল, তিনি বুঝলেন এই পাপের সংসারে ফিরে আসা তার মস্ত বোকামি হয়েছে। মন স্থির করে কাশীনাথ তখনই যমরাজের দেওয়া সেই নিষ্ক্রান্তি বড়িটি গিলে ফেললেন এবং অবিলম্বে যম লোকে প্রস্থান করলেন। তারপর সকালবেলা কাশীনাথকে পরীক্ষা করে ডাক্তার জানালেন যে এ থ্রম্বোসিস, এত কম বয়সে বড় একটা দেখা যায় না, তবে পাগলদের এরকম হয়ে থাকে। চক্রধর তখনই কাশীনাথের পৈতে থেকে চাবি নিতে গেলেন, কিন্তু পেলেন না। তাড়াতাড়ি ব্যাগটা দখল করতে গেলেন, কিন্তু তাও খুঁজে পেলেন না। নিশ্চয়ই গয়েশ্বরী সেটা হাতিয়েছে।
এটা মনে হচ্ছে গয়েশ্বরীর কাজ।
এই ভেবে তিনি ভাগ্নির বাড়ি ছুটলেন। বাড়ি ঢুকে গয়েশ্বরীকে দেখেই ঝাঁঝিয়ে উঠলেন।
আরে শেষমেশ তুই এইভাবে চুরি করলি, তোর আসপদটা তো খুবই বেড়েছে দেখছি।
মুখ সামলে কথা বলবে মামা, আমাকে চোর বলা
না তো কি, জল জল তো ছেলেটা পট করে মরে গেল, তারপর তার সব সম্পত্তি উধাও হয়ে গেল,
তা আমি কি করব। একে তো একটা পাগল ছাগলকে আমার গলায় ঝোলাতে গেছিলে, লজ্জা করে না।
তুই নিজেই তো রাজি হয়েছিলি, হসনি? লোভ তো তোরও কম না।
কি বললে কি বললে, আমি লোভী?
দুজনের তুমুল ঝগড়া হলো, কিন্তু ব্যাগ পাওয়া গেল না, কারণ কাশীনাথের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার যমরাজের দেওয়া সম্পত্তি যম সরকার বাজেয়াপ্ত করেছে। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লে লিস্ট।